কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সুরা তুরের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই পরবর্তী সুরা অর্থাৎ সুরা নাজম নিয়ে আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সুরা ওহী নাজিলের পদ্ধতি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করে শুরু হয়েছে। এরপর মুশরিকদের কুসংস্কারগুলো প্রত্যাখ্যান করে পার্থিব ও পরকালীন জীবনে কাফিরদের উপর ঐশী শাস্তিগুলো বর্ণনা করা হয়েছে। প্রথমেই সুরা নাজমের 1-4 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি, আর তিনি মনগড়া কথা বলেন না, তার বাণী ওহি ছাড়া আর কিছু নয় যা তার প্রতি নাজিল করা হয়।
মক্কায় অবতীর্ণ আরও কিছু সুরার মতো ওই সুরাও শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে। এখানে নক্ষত্রের মতো এমন একটি সৃষ্টির শপথ করা হয়েছে যা যুগে যুগে মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছে, এমনকি কোনো কোনো যুগে মানুষ নক্ষত্র সমূহের পূজাও করত। নক্ষত্রের শপথ গ্রহণের পর মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের মধ্যেই জন্মগ্রহণ করেছে এবং 40 বছরেরও বেশি সময় ধরে সে তোমাদের সঙ্গে একত্রে বসবাস করেছে। এই দীর্ঘ সময়ে তোমরা তার মধ্যে কোনো অসঙ্গত আচরণ বা ভ্রষ্টতা লক্ষ্য করনি এবং তোমরাই তার সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার সাক্ষ্য দাও। তাহলে আজ যখন সে একথা বলছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সৎপথ প্রদর্শনের জন্য নবুয়াত প্রাপ্ত হয়েছে, তখন জেনে রেখো এ কথা সে মন গড়া বলেনি বা তার মধ্যে ক্ষমতার লিপসাও নেই। তার মুখ থেকে যেসব বক্তব্য শোনা যায় তার সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। কাজেই তোমরা আল্লাহর অস্তিত্ব মেনে নিয়ে তাঁর প্রতি ঈমান আনো।
এই 4 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, 1, যারা সত্য গ্রহণ করতে ইচ্ছুক নয় তারা পবিত্র মানুষদের উপর ক্ষমতা লিপসার অপবাদ দিয়ে সত্য থেকে দূরে সরে গেছে। 2, নবী রাসুলদের বক্তব্য যেমন মন গড়া নয় তেমনি তা সমাজের পারিপার্শ্বিকতার প্রভাব থেকেও মুক্ত। 3, নবী রাসুলদের বাণী আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে আসুক অথবা তাঁরা নিজে থেকে বলুন তা অবশ্য পালনীয় কর্তব্য।
এবারে সুরা নাজমের 5-12 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى
أي أهيتك شكه ديتشي প্রবল শক্তিধর আল্লাহতালা, যে কিনা প্রজ্ঞাবান ও বিস্ময়কর শক্তির অধিকারী। সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল আর সে শ্রেষ্ঠ ছিল ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর সে নিকটবর্তী হল, অতঃপর আসলো আরও নিকটে, ফলে তাদের মধ্যে 2 ধনুক বা তার চেয়ে কম ব্যবধান রইল। তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহি করলেন, তিনি যা দেখেছেন তার আত্মা সে সম্পর্কে মিথ্যা বলেনি, তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হবে? এই আয়াতগুলোতে মহান আল্লাহ তার সঙ্গে রাসুলের সম্পর্ক স্থাপনের পদ্ধতি বর্ণনা করে বলা হচ্ছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান আল্লাহতালা। গোটা সৃষ্টি জগৎ তাঁর পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তাঁর কাজকর্ম সুদৃঢ় ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাঁর অবস্থান মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে এবং তাঁর নাগাল পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। তবে পরিপূর্ণ ইমানের অধিকারী পূর্ণাঙ্গ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আত্মিকভাবে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলেন। এই সাক্ষাৎ কোনো ভ্রম বা বিভ্রাট ছিল না, বরং এটি ছিল মহানবীর প্রতি সর্বশক্তিমান আল্লাহতালার সর্বোচ্চ করুণা। কোনো যুগেই কাফিররা আল্লাহর সঙ্গে মানুষের এই সম্পর্ক স্থাপনকে বিশ্বাস করেনি। সব নবী রাসুলকে অস্বীকারী কাফেররা এই ঘটনাকে অসম্ভব ভেবেছে, অথচ এই সাক্ষাৎ বস্তুগত ছিল না, বরং এই সাক্ষাৎ হয়েছে আত্মিক জগতে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয় হল, এক, শুধুমাত্র মানব অর্জিত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার জন্যই শিক্ষকের প্রয়োজন হয় না, বরং আত্মিক দিক দিয়ে পূর্ণতায় পৌঁছার জন্য মানুষের ঐশী শিক্ষকের প্রয়োজন দেখা দেয়। দুই, আল্লাহতালা চাইলে তাঁর রাসুলকে নিজের এতটা কাছে ডেকে নিতে পারেন যেখানে তারা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কথা বলতে পারেন।
এবারে সূরা নাজমের ১৩ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইগশাস সিদরাত মা ইগশা মা যাগাল বসর ওয়া মা তাগা لقد راى من ايات ربه الكبرى
নিশ্চয় সেটাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে জান্নাতুল মাওয়া বা নিরাপদ বেহেশত অবস্থিত। যখন সিদরাতুল মুনতাহকে যে নূরের আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করল, সত্যের ব্যাপারে নবীর দৃষ্টিভ্রম ঘটেনি এবং সীমাও ছাড়িয়ে যায়নি। অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতগুলোতে মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা বনি ইসরাইলের শুরুতেও এই ঘটনার বর্ণনা রয়েছে। আয়াতগুলোতে অন্তরাত্মার মাধ্যমে রাসুলের প্রত্যক্ষ করার কথা বলার পর এখানে ঊর্ধ্বালোকে মহানবীর সশরীর উপস্থিতি এবং চর্মচক্ষু দিয়ে আল্লাহতালার মহান কিছু নিদর্শন প্রত্যক্ষ করার কথা বলা হয়েছে। এমনকি তিনি আসমানে আল্লাহর তৈরি জান্নাতও প্রত্যক্ষ করেছেন, যেটি কিয়ামত পর্যন্ত মুমিন ও পবিত্র আত্মাগুলোর আবাসস্থল। আর সে জান্নাত রয়েছে সিদরাতুল মুনতাহা নামক গাছের ছায়াতলে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, নবী রাসূলগণ তাদের অন্তরাত্মা দিয়ে মহান আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করার পাশাপাশি স্বচক্ষে তাঁর সৃষ্টির বিশালতা অবলোকন করেছেন। দুই, কিয়ামত দিবসের পরে যে জান্নাত থাকবে তাছাড়া বারজাখে জীবনে অর্থাৎ মৃত্যুর পরপরই আরেকটি জান্নাত রয়েছে। মুমিন ও পবিত্র আত্মার বান্দারা সেখানে কিয়ামতের আগেই ঐশী নিয়ামত ভোগ করেন। তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহতালা এ আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন।
আমিন।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد